الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে আপনাদের জন্য মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এর আজকের পর্ব ওযুর পদ্ধতির বিশেষ অংশ নিয়ে হাজির হয়েছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই ধারাবাহিক অনুষ্ঠান পর্যবেক্ষণ করার জন্যে, দেখার জন্যে। ইতিপূর্বে আমরা ওযুর প্যাট্রিক্যাল পদ্ধতি অর্থাৎ ওযুর ব্যবহারিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি, সরাসরি ওযু কীভাবে করতে হয় ইত্যাদি আমাদেরকে এই পর্বে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ওযু সংক্রান্ত আনুষঙ্গিক কিছু জিনিস যা ফজিলতপূর্ণ তা আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই পর্বে শিখে নেব ইনশাআল্লাহ। এরই পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি বাণী শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আগের পর্বে শুনেছি এবং শিখেছি যে ওযু কিভাবে করতে হয়। ওযুর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কোনো পাত্রে পানি নেয়া, কোনো পাত্রে পানি নিয়ে তার মাধ্যমে উযু করা। তো পাত্র থেকে আপনি পানি নিয়ে উযু করতে পারেন, অথবা কোনো বদনা কোনো লোটার মধ্যে আপনি পানি নিয়ে নলের মাধ্যমে আপনি ওযু করতে পারেন, পানি ঢেলে ঢেলে অঙ্গে পানি ঢেলে ঢেলে আপনি ওযু করতে পারেন। যদি আমি কোনো পাত্রে ওযুর পানি নিয়ে ওযু করি তো লাস্টে আমাদের জন্য একটা ফজিলত রয়েছে, যেমন কিবলা শেখ তরিকত আমির আলী সুন্নত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াঈদ আহমদ বরকাতুল্লাহ আলিয়া, উনার বিখ্যাত কিতাব ফিকহে হানফির উপর লিখিত কিতাব নামাজের আহকাম এর মধ্যে নকল করেন, উদ্ধৃত করেন যে লোটা ইত্যাদিতে ওযু করার পর বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করার মধ্যে শিফা রয়েছে। আমরা যদি লোটা বা কোনো পাত্রে পানি নিয়ে ওযু করি, ওযু করার পর যদি কোনো পানি বেঁচে যায় অবশিষ্ট থেকে যায়, ওই পানি যদি আমি দাঁড়িয়ে পান করি তো এর মধ্যে আমার অনেক রোগের শিফা রয়েছে সুবহানাল্লাহ। যেমনইভাবে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রাজবিয়্যা এর চতুর্থ খণ্ডের 575 থেকে 576 পৃষ্ঠায় বর্ণনা করেন, ওযুর বেঁচে যাওয়া পানির মধ্যে শরীয়তভাবে মর্যাদা রয়েছে এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওযু করার পর অবশিষ্ট বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করেছিলেন এবং একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে সেটা পান করা 70টি রোগের জন্য শিফা স্বরূপ। কেমনই প্রিয় সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওযুর বেঁচে যাওয়া পানি দাঁড়িয়ে পান করতেন এবং অন্য একটা হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী বর্ণনা অনুযায়ী যে ওই দাঁড়িয়ে পান করা অবশিষ্ট পানির মধ্যে আমাদের 70টি রোগের শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, সুস্থতা লাভ নসিব হবে। তো কতই না উত্তম হবে আমরা আজকে থেকে যদি কোনো পাত্রে অর্থাৎ উজু করার জন্য যদি একটা বিশেষ পাত্র রাখি, আমাদের থাকার জন্য আলাদা বিছানা, আমাদের পড়ার জন্য আলাদা টেবিল, আমাদের পরিধান করার জন্য নির্দিষ্ট পোশাক, পড়ালেখা করার জন্য নির্দিষ্ট কিতাবের সেট, সব কিছুই আলাদা আলাদা। তো ওযুর জন্য যদি আমরা একটি পাত্রকে নির্দিষ্ট করে নেই, আলাদা করে নেই, এটা দিয়ে আমি ইবাদত করব, অর্থাৎ ওযুর পানি নিয়ে তা দ্বারা উযু করব, ইনশাআল্লাহ যখন বেঁচে যাবে পানি তা দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আমি পান করব, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমার সুন্নতে রসুলের উপর আমল হবে, আমার শারীরিক অনেক রোগের শিফা, অর্থাৎ 70টি রোগের শিফা এখানের মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তানবীরুল আফসার নামক কিতাবে ওযুর আদবের মধ্যে এটাও বর্ণনা করা হয়েছে, ওযু করার পর ওযুর অবশিষ্ট পানি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে পান করে নিন। আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করে দেখেছি যে যখন আমি অসুস্থ হই তখন ওযুর অবশিষ্ট পানি দ্বারা শিফা তথা আরোগ্য লাভ করি। উনি যখন অসুস্থ হতেন ওযুর অবশিষ্ট পানি উনি দাঁড়িয়ে পান করে নিতেন, আল্লাহ তাআলা এর বরকতে উনাকে শিফা দান করত। সুবহানাল্লাহ। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সঠিক নবুয়তি চিকিৎসার মধ্যে পাওয়া ইরশাদের উপর ভরসা করে আমি এই পদ্ধতি গ্রহণ করেছি। কে বলছেন? কিবলা শেখ হযরত আমিরুল সুন্নাহ লিখছেন, আমার আলা হযরতের বাণী, অর্থাৎ এটা আলা হযরতেরই কথা। আলা হযরত বলছেন, আমি এই নবুয়তি চিকিৎসার মধ্যে পাওয়া ইরশাদের উপর ভরসা করেই এই পদ্ধতি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাই আলা হযরতের এই উদ্ধৃত অংশের উপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাকের উপর ভরসা রেখে আমরা আমল করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা শিফা লাভ করবই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, ওযু পর্ব শেষ, ওযুর পরের কিছু আমল আমরা শিখছি। ওযুর পরে অবশিষ্ট পানি যদি আমরা দাঁড়িয়ে পান করি শিফা লাভ হবে। আমরা এখন তো আধুনিক যুগে আমাদের বসবাস, তো পানির জন্য আলাদা পাত্র রাখা হয় না। তখনকার যুগে আমরা দেখতাম আমাদের দাদা বা নানা আমাদের বয়োজ্যেষ্ঠ অনেকেই ওযুর জন্য আলাদা পাত্র রাখতেন, নামাজের জন্য আলাদা কাপড় রাখতেন, নামাজের জন্য আলাদা স্থান ঘরের মধ্যে নির্দিষ্ট করে রাখতেন, জায়নামাজও তাদের আলাদা থাকতো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই যুগ কখন আবার ফিরিয়ে আনবো আমরা? আমাদের ওই ইবাদতের জন্য প্রত্যেক কিছু আলাদা থাকবে, এর মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এর দ্বারা পানির অপচয়ও রোধ হয়, পানির অপচয়ও কম হয়, শিফাও লাভ হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে থেকে আমরা আমল করব। এরপর আরেকটি সুসংবাদ, পবিত্র হাদিসে পাকে বর্ণিত আছে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করল অতঃপর আসমানের দিকে দৃষ্টি দিল, কোন দিকে? আসমানের দিকে, এবং কালিমায়ে শাহাদাত পাঠ করল, কালিমায়ে শাহাদাত পাঠ করল, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়। কয়টা জান্নাতে যাব? 8টা দরজা আমাদের জন্য খোলা থাকবে যদি আমরা ওযুর পর আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করি। 8টি দরজা খুলে দেয়া হয়, সে যেটা দিয়ে ইচ্ছা করে সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাত 8টা, জান্নাত 8টা, পুরো 8টা জান্নাতই আপনার জন্য খোলা থাকবে, আপনার যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে আপনি গমন করতে পারবেন, প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্যও সেই জান্নাতের 8টা দরজা খুলে দিক, আর আমরা যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যেন আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সেই জান্নাতুল ফিরদাউসে, যেখানে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আরাম করবেন, সেখানে পৌঁছার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো ফজিলত শুনি, যে ব্যক্তি ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে সূরা কদর, সূরা কদর পাঠ করবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল তার দৃষ্টিশক্তি কখনো দুর্বল হবে না। তাহলে ওযুর পরে আমরা তিনটা আমল শিখলাম, ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে যদি আমরা পান করে নেই, হাদিসে পাকের ভাষ্য মতে 70টি রোগের শিফা তাতে বিদ্যমান, 70টি রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, অনেক রোগ আমরা নির্ণয় করতে পারি না, আমাদের শরীরের ভিতর কত রোগ যে রয়েছে, তো আল্লাহ তাআলা শরীরের ভিতরের অনেক রোগ, এটা জাহিরি হতে পারে বাতিনিও হতে পারে, আমাদের অন্তরে অনেক রোগ, গীবত করা, মানুষের চুগলখুরি করা, হিংসা করা, অহংকার করা, ফিতনা করার মন মানসিকতা রাখা, প্রত্যেকটা এক একটা রোগ। তাহলে যদি ওযুর পরে আমরা দাঁড়িয়ে পানি পান করে নেই, যে পানিটা ওযুর পাত্রে অবশিষ্ট থাকে, তাহলে 70টা রোগের শিফা নাম্বার এক আমল। দ্বিতীয় আমল হচ্ছে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করা, কালিমা শাহাদাত পাঠ করলে আমরা জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো, আমাদের ইচ্ছা অনুসারে আমরা প্রবেশ করতে পারবো। নাম্বার তিন, তৃতীয় নাম্বার আমল হচ্ছে, যে ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে সূরা কদর পড়বে, সূরা বদর, 30 পারার একটি সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা আমরা যদি পড়ে নেই একবার, তাহলে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের দৃষ্টিশক্তি কখনো দুর্বল হবে না। মানুষ চোখের জন্য কতই না পেরেশান, চোখের রোগে ডাক্তারের কাছে যায়, চোখের জন্য আলাদা হাসপাতাল আমাদের জন্য মজুদ, ওখানে রোগীর লম্বা লম্বা লাইন, শুধু চোখ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন চোখ, আমরা সেই চোখ দিয়ে গুনাহ করি, আল্লাহ তাআলা নাফরমানি করছি। সেই চোখ কোরআনে পাক তিলাওয়াত করতে অভ্যস্ত নয়, সেই চোখ সকালে উঠেই আল্লাহ তাআলা নাফরমানি করে থাকে। টিভির স্ক্রিনে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখ রাখি না, আমাদের অন্তর তৃপ্তি পায় না। চোখ যতক্ষণ পর্যন্ত বেহায়া পূর্ণ ম্যাগাজিন পড়ে না আনে, পেপার পড়ে না আনে, ততক্ষণ পর্যন্ত চোখ শান্তি পায় না। কেন? এই চোখ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, কোরআনে পাকের তিলাওয়াত করার জন্যে, মা বাবার জিয়ারত করার জন্যে, মসজিদের জিয়ারত করার জন্যে, মাদ্রাসার জিয়ারত করার জন্যে, আল্লাহর বলিদের জিয়ারত করার জন্যে, নেককার মানুষের জিয়ারত করার জন্যে, পবিত্র স্থান জিয়ারত করার জন্যে, খানে কাবার জিয়ারত করার জন্যে, মদিনায় মুনাব্বারার জিয়ারত করার জন্যে, এবং আল্লাহর নবীদের বিভিন্ন স্মৃতিবলী জায়গা, মৌজাজাপূর্ণ জায়গা অবলোকন করার জন্য আল্লাহ তাআলা এই দৃষ্টিশক্তি আমাদেরকে দান করেছেন। হাই আফসোস, আমরা সেই দৃষ্টিশক্তিকে আজকে গুনাহের দিকে আমরা ইউজ করছি, গুনাহে ইউজ করার কারণে আস্তে আস্তে আমাদের দৃষ্টিশক্তি লোপ পাচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। না না, আমরা যদি ভালো ভালো আমল করি, যেই চোখ বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করে, সে চোখের দৃষ্টি পূর্ণ দৃষ্টিশক্তি নিয়ে কবরে যেতে পারবে। যৌবনকালে যেমন দৃষ্টিশক্তি, বৃদ্ধকালে তার তেমন দৃষ্টিশক্তি থাকবে, চোখ যদি গুনাহ থেকে বেঁচে থাকে আর নেক আমল যদি করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বজুর পর এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে আসছিলাম বজুর ধারাবাহিক পদ্ধতি, কোনটার পর কোনটা করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। এখানে মুস্তাহাব বিষয়াদিও চলে এসেছে, কোনগুলো মুস্তাহাব কাজ, কোনগুলো সুন্নত কাজ, কিছু রয়েছে ফরজ কাজ, কিন্তু আমরা শনাক্ত করে দেই নাই কোনগুলো ফরজ, কোনগুলো সুন্নত, কোনগুলো মুস্তাহাব। এমন অনেক বিষয়াদি রয়েছে যেগুলো হচ্ছে বজুর মধ্যে করাটা ত্রুটিপূর্ণ কাজ, বজুর মাকরুহাত যেগুলোকে বলা হয়, অপছন্দনীয় কাজ বজুর মধ্যে, এগুলো করলে বজু মাকরুহ হয়ে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়। তা আমরা সেখানেই এই পর্বের মাধ্যমে যে বজুর মধ্যে কতটা কাজ করা ফরজ, কতটা কাজ করা সুন্নাত, কতটা কাজ করা মুস্তাহাব, আর কি কি কাজ করা মাকরু, কি কি কাজ করলে বজু মাকরু হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জাল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে মাদিনী চ্যানেলের এই নামাজের আহকাম পর্ব দেখার, অনুষ্ঠানটি দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বজুর মধ্যে চারটা জিনিস ফরজ, চারটা কাজ ফরজ। বজুর কয়টা ফরজ? চারটা ফরজ। নাম্বার এক, মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কোন স্থান থেকে কতটুকু পর্যন্ত ধৌত করতে হবে আমরা পূর্বের পর্বে আমরা শিখে নিয়েছি, তো মুখমণ্ডল ধৌত করা ফরজ। নাম্বার দুই, কনুই সহ দুই হাত ধৌত করা ফরজ, হাতের কোনো একটা অংশ যেন বাদ না পড়ে। ধৌত কাকে বলে আর মাসেহ কাকে বলে? মাসেহ মানে বুলিয়ে নেয়া, শরীর উপর দিয়ে আলতোভাবে হাতকে, ভিজা হাতকে বুলিয়ে নেয়া, এটা হচ্ছে মাসেহ। আর ধৌত বলা হয় প্রত্যেকটা অঙ্গের উপর কমপক্ষে দুই ফোঁটা পানি প্রবাহিত করা, কমপক্ষে দুই ফোঁটা পানি প্রবাহিত করা। দুই ফোঁটা পানি যেই অঙ্গের উপর দিয়ে গড়িয়ে গিয়েছে তখন বুঝে নেব ওই অঙ্গটা ধৌত করা হয়েছে, ঠিক আছে? তাহলে নাম্বার ফার্স্ট, এক নাম্বার বজুর ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে উভয় হাত কনুই সহ ধৌত করা, তৃতীয় নাম্বার ফরজ হচ্ছে মাথার এক চতুর্থাংশ মাসেহ করা, পুরো মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা, তো মাথার উপর ভিজা হাতকে বুলিয়ে নেয়া, কতটুক? চার ভাগের এক ভাগ। হানিফি মাজহাব মতে পুরো মাথার চার ভাগের এক ভাগ মাথা মাসেহ করাটা ফরজ। নাম্বার চার, সর্বশেষ বজুর ফরজ হচ্ছে তাকনু সহ, অর্থাৎ পায়ের ছোট গিরা, পায়ের ছোট গিরা তাকনু সহ দুই পা ধৌত করা, উভয় পা ধৌত করা ফরজ। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা বজুর এই চারটা বিধান, তিনটা অঙ্গ ধৌত করা আর একটা অঙ্গ মাসেহ করা, এই চারটা বিধানের উপর যদি, ফরজের উপর যদি আমরা আমল করি, তাহলে আমাদের ওযু পরিপূর্ণ হয়ে গেল। আমরা সুন্নত আদায় করলাম না, আমরা মুস্তাহাব কাজগুলো আদায় করলাম না, কিন্তু আমাদের ওযু হয়ে গেল। ওযু হলে আমাদের নামাজ হবে, অর্থাৎ নামাজে আমরা প্রবেশ করতে পারবো, নামাজে প্রবেশ করতে পারবো। আর ওযু থাকলে আমি কোরআনে পাক স্পর্শ করতে পারবো, ঠিক আছে? ওযু যেই যেই কাজের মধ্যে শর্ত, সেই সেই কাজগুলো, ওযুর এই চারটা বিধান যদি, আহকাম যদি আমি পালন করে নেই, তো ওই কাজগুলো আমি করার অনুমতি শরীয়ত আমাকে দিবে, ঠিক আছে? কারণ ওযু ছাড়া নামাজে প্রবেশ করা যাবে না, নামাজ শুরু করা যাবে না, কোরআন পাক স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে, যেভাবে মাদিনা চ্যানেলে আমরা শুনেছি দেখেছি, ওভাবে আমাদেরকে ওযু করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কিবলা শেখ হযরত আমির আল সুন্নাত ধৌত করার সংজ্ঞা দিচ্ছেন ফতোয়া রজবিয়া শরীফের প্রথম খণ্ডে 218 পৃষ্ঠা আর বাহার শরীয়তের প্রথম খণ্ডের 288 পৃষ্ঠার মধ্যে। ধৌত করার সংজ্ঞ এটা রয়েছে, কোনো অঙ্গকে ধৌত করার অর্থ হচ্ছে ওই অঙ্গের প্রতিটি অংশে কমপক্ষে 2 ফোঁটা পানি প্রবাহিত করা, শুধুমাত্র ভিজে যাওয়া পানিকে তেলের মতো মালিশ করা অথবা 1 ফোঁটা পানি প্রবাহিত করাকে ধৌত করা বলা যাবে না, আর না এইভাবে বজু গোসল আদায় হবে, বজুও হবে না গোসলও হবে না। ইনশাআল্লাহ আজ্জাল ধারাবাহিক পর্বে আসবে গোসল কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ আজ্জাল মাদিনা চ্যানেল আপনাদেরকে সেটাও শেখাবে ইনশাআল্লাহ আজ্জাল। তো বজুর মধ্যে তো চারটা অঙ্গকে বিশেষভাবে ধৌত এবং মাসাহ করাটা ফরজ, তিনটা অঙ্গকে ধৌত করা ফরজ, একটা অঙ্গকে মাসাহ করা ফরজ, আর গোসলের মধ্যেও একটা ফরজ রয়েছে, যেটা হচ্ছে পরিপূর্ণ শরীর, পূর্ণাঙ্গ শরীর, মাথার উপরিভাগ থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ ধৌত করাটা ফরজ। আপনার শরীরের যে কোনো পার্ট হোক, বাহ্যিক অঙ্গগুলো ধৌত করা আপনার জন্যে ফরজ। আর তখনই ধৌত বলা যাবে যখন প্রত্যেকটা অঙ্গের উপর 2 ফোঁটা করে পানি প্রবাহিত হবে। কেপি ইসলামী ভেরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি শিখলাম? ওযুর ফরজ, ওযুর ফরজ কয়টা? চারটা। ওযুর ফরজ কয়টা? চারটা। চারটার মধ্যে কয়টা অঙ্গ ধৌত করতে হয়? তিনটা অঙ্গ ধৌত করতে হয়, আর একটা অঙ্গ কি করতে হয়? মাসেহ করতে হয়। তো যেই অঙ্গটা মাসেহ করতে হয় সেটা কোনটা? মাথা। মাথা চার ভাগের এক ভাগ, পরিপূর্ণ মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করাটা ফরজ। প্রিয় ইসলামী ভাইরা, আবার আমরা একটু পিছনে রিপিট করছি, ওযু কিভাবে শুরু করছি? প্রথমে উভয় হাত কবজি সহ ধৌত করে নিলাম, এরপর মুখে আসছি, কুলি করছি, এরপর মিসওয়াক করছি, মুখ থেকে একটু উপরে উঠলাম, এরপর নাকের কাজ, কিসের কাজ? নাকে, অর্থাৎ নাক ধৌত করলাম, নাকের ভিতরে পরিষ্কার করলাম, এরপর আরেকটু উপরে গেলাম, অর্থাৎ পুরো মুখমণ্ডল ধৌত করলাম, তাহলে মুখের কাজ শেষ। এরপর আসলাম উভয় হাত কনুই সহ ধৌত করলাম, উভয় হাত কনুই সহ ধৌত করলাম, এরপর মুখও শেষ, হাত হাতের কাজও শেষ। এরপর আসছে মাথা মাসেহ, কি মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করা, মাথাও যেভাবে আমরা শিখেছি সেভাবে মাসেহ করে নিলাম। এরপর আসছি পায়ের দিকে, সর্বশেষ হচ্ছে উভয় পা তাকনু সহ ধৌত করা ফরজ। এগুলো যদি করে নেই আমাদের ওযু পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মতো ওযু করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, এভাবে যদি আমরা ওযুর প্রত্যেকটা অঙ্গ যেভাবে নামাজের আহকাম থেকে আমরা শিখেছি ধৌত করি কিংবা মাসেহ করি, তো আমাদের ওযু সুন্নাত মতো আদায় হয়ে যাবে। এভাবে আদায় করার, ওযুকে পরিপূর্ণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শিখে নিলাম ওযুর মধ্যে চারটা অঙ্গ তিনটা অঙ্গ ধৌত করা আর একটা অঙ্গ মসে করা ফরস, অর্থাৎ উজুর মধ্যে চারটা ফরস। এবার আমরা শিখছি বজুর মধ্যে সুন্নত কয়টা, বজুর সুন্নত কয়টা। মজার ব্যাপার হচ্ছে উজুর মধ্যে কোনো ওয়াজিব নাই, বজুর মধ্যে কোনো ওয়াজিব নাই। কেন নাই? আমরা আগেই প্রথম পর্বের মধ্যে আলোচনা করা হয়েছে বজু হচ্ছে ইবাদতে গাইরে মকসুদা, ইবাদতে গাইরে মকসুদা, আরেকটা হচ্ছে ইবাদতে মকসুদা। নামাজ হচ্ছে ইবাদতে মকসুদা, বজু হচ্ছে ইবাদতে গাইরে মকসুদা। ইবাদতে মকসুদা যেটা, সেটা একবার করার পর, সেটা একবার করার পর আবার যদি করেন, দ্বিতীয়বার করার পর তৃতীয়বার যদি করেন, বারংবার যদি করতেই থাকেন, সওয়াবের উপর সওয়াব হবে, সওয়াবের উপর সওয়াব হবে। আর যেটা একটা ইবাদতের সহায়ক হিসাবে করি আমরা, যেটা ইবাদতের সহায়ক হিসাবে করি, ইবাদতের আদায়ের জন্য যেটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ইবাদতে গায়রে মকসুদা। যেমন নামাজ পড়ার জন্য আমাকে উজু করতে হচ্ছে, সেজন্য আমি উজু করছি, না হয় এমনি তো আমি উজু করছি না, ঠিক আছে। তাই নামাজ বারবার দুরাকাত শেষ হলো, সালাম ফিরিয়ে আবার শুরু করলাম, আর দুরাকাত পড়লাম, সওয়াব। দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাত শেষ হলো, আর দুই রাকাতের নিয়ত করলাম, পঞ্চম ষষ্ঠ রাকাত আদায় করলাম, সওয়াব। কিন্তু ওযু, ওযু বারবার করার মধ্যে সওয়াব নাই, সেজন্য এটা হচ্ছে ইবাদতে গায়রে মকসুদা। ওযু করা একবার শেষ হলো, পা পর্যন্ত ধুয়ে নিলাম, না না আরেকবার করি সওয়াবের নিয়তে। দ্বিতীয় বর্ষে না না আবার করে নেই। ওযু যদি বারবার কোনো আমল না করে যদি আমি বারবার ওযু ওযু ওযুর উপর ওযু করতে থাকি, তাহলে এটা মাকরু, এটা করা কি মাকরু। আমি কি কি কাজ করলাম? এক তো বুঝু করে কোনো ইবাদত করলাম না, দ্বিতীয়ত পানি অপচয় করলাম, আমার তো উজু আছেই, আবার কেন উজু করতেছি দ্বিতীয়বার, দ্বিতীয়বার করার পর আবার তৃতীয়বার কেন করতেছি উজু, ঠিক আছে। তো বারংবার ইবাদত গাইরে মকসুদা যেটা, সেটা বারবার করার দ্বারা সওয়াব লাভ হয় না। আর ইবাদতে মকসুদা যেটা, সেটা বারবার বারবার রিপিট করলে করলে সওয়াব হয়। একটা পার্থক্য এটা জেনে নিলাম মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, ইবাদতে মকসুদার মধ্যে ওয়াজিবাত রয়েছে, ইবাদতে গায়রে মকসুদার মধ্যে ওয়াজিবাত নেই। তাই আমরা শিখলাম যে বজুর মধ্যে ফরজ কয়টা, চারটা। এখন আসছি আমরা বজুর মধ্যে সুন্নত কয়টা। কিবলা শেখ তরিকত আমির আলী সুন্নত ওনার বিখ্যাত কিতাব নামাজের আহকামের মধ্যে বজুর সুন্নত বয়ান করেছেন চোদ্দটা। বজুর কয়টা সুন্নত? চোদ্দটা সুন্নত। আমরা আলহামদুলিল্লাহ অভ্যাস অনুযায়ী এই সুন্নতগুলো আসলে কিন্তু আদায় করে নেই, কিন্তু জানি না কোন জিনিসটা সুন্নত কোন জিনিসটা মুস্তাহাব। যদি জেনে এটার প্রতি মহাব্বত ভালোবাসা রেখে পূর্ণ জ্ঞানে যদি আমি আমল করি, তাহলে সুন্নতের সওয়াব পাবো, সুন্নত জিন্দা করার, জিন্দা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। একটা সুন্নতের উপর আমল করা, ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে ধরে রাখা, একটা সুন্নতের উপর আমল করা, একশত শহীদের সওয়াব, একশত শহীদের মর্যাদা লাভ। তো এই যুগে আমরা যদি সুন্নতের উপর আমল না করি, তো সওয়াব থেকে আমরা বঞ্চিত থেকে যাব। প্রিয় ইসলামী ভাইরা, আমরা অভ্যাসগতভাবে সুন্নতগুলোকে আদায় না করে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করে জেনে সজ্ঞানে আমরা যদি আমল করি, সওয়াব পেয়ে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন ওযুর সুন্নতগুলো শিখে নেই। ওযুর চোদ্দটি সুন্নত। ওযুর কয়টি সুন্নত? চোদ্দটি সুন্নত। হানফি মাজহাব মতে ওযুর পদ্ধতিতে ওযুর কিছু সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, এখন তার বিস্তারিত আলোচনা আমরা লক্ষ্য করব। নাম্বার এক, আমরা নোট করতে থাকি, প্রথম নম্বর সুন্নত, ওযুর প্রথম নম্বর সুন্নত হচ্ছে নিয়ত করা। কি করা? আমরা শুরুতে আলোচনা করেছিলাম নিয়ত করা। নিয়ত মানে অন্তরের ইচ্ছাকেই নিয়ত বলে, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে। অর্থাৎ আমি আমি নামাজ পড়ব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ব, তো নামাজের জন্য আমি পবিত্রতা হাসিলের নিয়তে উদ্দেশ্যে আমি কি করছি? ওযু করছি, ঠিক আছে। এই নিয়তটা, এই ইচ্ছাটা অন্তরের মধ্যে থাকা, এটা মুখে বলতে হবে না, এটা অন্তরের মধ্যে বিদ্যমান থাকাকে কি বলে? নিয়ত বলে। যেমন আমি ইমামের পিছনে তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে গেলাম, ইমামের পিছনে তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি মুখে নিয়ত উচ্চারণ করতে পারি নাই, তো আমার খেয়ালে এটা আছে যে আমি ইশার নামাজের চার রাকাত ফরজ পড়ছি। এখন যেটা নামাজ আমি পড়বো ইমামের পিছনে পড়ছি আর ইশার চার রাকাত ফরজ পড়ছি, এতটুকু পর্যন্ত আপনার নিয়ত যদি অন্তরে বিদ্যমান থাকে, আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে, ইমামের পিছনে আপনার ইক্তেদা শুদ্ধ। তো অন্তরের ইচ্ছাকে আসলে নিয়ত বলে। আর যদি আপনি একটু মনে মনে বলে নেন, অর্থাৎ মুখে যদি একটু আউরিয়ে নেন, কথাটাকে বলেন, তো এটা হচ্ছে মুস্তাহাব। এটা আরো একটা ডবল সওয়াব পেলেন আপনি। নিয়ত করা তো সুন্নাত, নিয়ত করা ওযুর মধ্যে নিয়ত করা সুন্নাত, নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, নামাজের মধ্যে নিয়ত করা। ওযুর মধ্যে যদি আপনি নিয়ত নাই বা করেন আপনার ওযু হয়ে যাবে, আর নামাজের মধ্যে যদি আপনি নিয়ত না করেন আপনার নামাজই শুদ্ধ হবে না, নামাজে আপনার এন্ট্রিও হলো না, আপনি নামাজে প্রবেশই করলেন না, নামাজ করতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, ওযুর 14টি সুন্নতের মধ্যে প্রথম সুন্নাত হচ্ছে নিয়ত করা, প্রথম সুন্নাত নিয়ত করা। নাম্বার 2 বিসমিল্লা শরীফ পাঠ করা, বিসমিল্লা পড়া। নাম্বার 2 কি পড়া? বিসমিল্লা পড়া। আমরা আগে শুনে নিয়েছি বিসমিল্লা পড়ার এক ধরনের ফজিলত, আর বিসমিল্লার সাথে যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে নেই আরো ফজিলত বেশি, আরো ফজিলত বেশি। একটু রিপিট করে নেই, বিসমিল্লা বললে, বিসমিল্লা বললে কতটুকু পবিত্র হয়? সমস্ত শরীর, মাথার উপরিভাগ থেকে পায়ের তলা পর্যন্ত পুরো অঙ্গ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ পবিত্র হয়ে যাবে। যেমন আমি উজুর মধ্যে আমার পেট ধৌত করি নাই, আমার পিঠ ধৌত করি নাই, আমার উরু, আমার বাহু, হ্যাঁ, আমার হাঁটু ধৌত করি নাই আমি। আর যদি ওযুর শুরুতে, যদি ওযুর শুরুতে যদি আমি বিসমিল্লা শরীফ পাঠ করে নেই, তাহলে তাহলে আমার পুরো অঙ্গটাই পবিত্র হয়ে যাবে, পুরো অঙ্গটাই পবিত্র হয়ে যাবে। আর যদি বিসমিল্লা ছাড়া যদি আমি উযু শুরু করি, তাহলে যতটুক যেই অঙ্গে পানি প্রবাহিত হয়েছে ওই অঙ্গটাই শুধুমাত্র পবিত্র হলো, পরিষ্কার হলো। প্রিয় ইসলামীরা, তাই একটু মাত্র কষ্ট এবং চেষ্টার দ্বারা যদি আমার পুরোটা শরীরই পবিত্র হয়ে যায়, আর পবিত্র করছেন কে? আল্লাহ তাআলা। কে করছেন? জাহিরও পবিত্র করে দিবেন আল্লাহ তাআলা, আমার বাতিনও পবিত্র করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি পবিত্র থাকি তো আখেরাতেও আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন, কবরের মধ্যেও পবিত্র থাকব, জান্নাতেও পবিত্র বদন নিয়ে, পবিত্র শরীর নিয়ে জান্নাতে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সাথে সাথে পিছনে পিছনে প্রবেশ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাহলে বিসমিল্লাহ পড়ার এই ফজিলত। আর যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে নেই, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ একটা শব্দ যদি আমি অতিরিক্ত যোগ করি, কেমন ফজিলত? যে ওযু করার পর আমি যদি এমনি বসেও থাকি, যেমন আমি ঈশার নামাজের জন্য ওযু করলাম, ঈশার নামাজ আমি আদায় করে নিয়েছি, এখন আমি কোনো কিছু করছি না, আমি বসে আছি মনে করেন, সাপোজ, তো আপনি বসে থাকলেও বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আপনি ওযুর শুরুতে যে পড়ে নিয়েছিলেন, এটার বরকতে কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওযু অবস্থায় থাকবে তার ওযু বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কেরামান কাতিবিন, যারা মানুষের আমল লিখে, উনারা আপনার আমল নামায় নেকি লিখতে থাকবেন। আপনি ওযু নিয়ে ঘুমিয়ে গেলেন, আপনার ঘুমও পুরো হচ্ছে, এদিকে ফেরেশতারা আপনার আমল নামা পূর্ণ করতে যাচ্ছেন, শুধু নেকি লিখতেছেন আর লিখতেছেন লিখতেছেন। কেমন না সৌভাগ্যের বিষয় যদি আমরা ওযু অবস্থায় শয়ন করি, কেমনই না সৌভাগ্যের বিষয় হবে হবে যদি আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে নেই, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে নেই। একটা ব্যক্তি যদি এমন মালিকের আন্ডারে চাকরি করে, এমন মালিকের আন্ডারে চাকরি করে যে সারাদিন ঘুমোবে আর তার মাস শেষে তার জন্য টাকা চলে আসবে, সে কত খুশি হবে। সে ঘরের টাইম দিল, মালিকের ফ্যাক্টরিতে কাজ করতে হলো না, শুধু মালিকের শিখিয়ে দেয় একটা জুমলা, একটা বাক্য প্রতিদিন সে আওড়াতে থাকলো, বলতে থাকলো, কেমন না সৌভাগ্যবান সেই ব্যক্তি। তো আমরা আল্লাহ তাআলার এই আহকামগুলোকে যদি আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে যদি আমরা আদায় করতে থাকি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইবাদত হয়ে যাবে, সাওয়াবের ভান্ডারও পরিপূর্ণ হতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাহলে নাম্বার 1 ওযুর সুন্নত হচ্ছে নিয়ত করা, নাম্বার 2 বিসমিল্লাহ শরীফ পাঠ করা, বিসমিল্লাহ পাঠ করা, নাম্বার 3 হচ্ছে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, তৃতীয় নাম্বার হচ্ছে উভয় হাত কবজি সহ 3 বার ধোয়া, চতুর্থ নাম্বার হচ্ছে 3 বার মিসওয়াক করা, 3 বার মিসওয়াক করা, পঞ্চম নাম্বার হচ্ছে 3 অঞ্জলি পানি দিয়ে 3 বার কুলি করা, 3 বার কুলি করা, 3 অঞ্জলি পানি, 3 কোষ পানি দিয়ে 3 বার কুলি করা, ষষ্ঠ নাম্বার হচ্ছে যদি আপনি রোজাদার না হন তাহলে গড়গড়া করা, কুলির পরপর কি করা, গড়গড়া করা, সপ্তম নাম্বার হচ্ছে 3 বার নাকে পানি দেওয়াটা হচ্ছে কি সুন্নাত, এরপরে অষ্টম নাম্বার হচ্ছে দাড়ি থাকলে ইহরাম না থাকা অবস্থায় দাড়ি খিলাল করা, দাড়ি খিলাল করা। এর পরের সুন্নাত হচ্ছে হাত, হাতের আঙ্গুল খিলাল করা। এর পরের সুন্নাত হচ্ছে পায়ের আঙ্গুল খিলাল করা। এর পরের সুন্নাত হচ্ছে সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা। এর পরের সুন্নাত হচ্ছে কান মাসেহ করা, কান মাসেহ করা। এর পরের সুন্নাত হচ্ছে, লাস্ট ওয়ান সুন্নাত হচ্ছে ওজুর ফরজগুলোতে ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা যেমন প্রথমে হাত, উভয় হাত কবজি পর্যন্ত ধুতো করা, এরপর কুলি করা, এরপর গড়গড়া করা, এরপর মিসওয়াক করা, এরপর মিসওয়াক করা, কুলি করা, গড়গড়া করা, এরপর নাকে পানি দেয়া, এরপর আপনার মুখমণ্ডল ধৌতো করা, এরপর হাত ধোয়া, এরপর মাথা মাসাজ করা, যেটার পর যেটা আছে বা তরতিব তরতিব সহকারে ধারাবাহিকতার সাথে আমরা যদি আদায় করি, এটাও একটা সুন্নত পালন হলো। সর্বশেষ সর্বশেষ হচ্ছে একটি অঙ্গ শুকানোর আগেই অন্য অঙ্গ ধৌতো করা। একটি অঙ্গ শুকানোর আগেই আমরা একটা অঙ্গ ধৌতো করলাম, হাত ধুলাম, কেউ প্রতিবেশী চলে আসলো, বসে কথা বলতেছি, তার খবরাখবর নিচ্ছি, এদিকে অঙ্গ এটা শুকিয়ে গেল, আরেকটা অঙ্গ ধোয়ার আগে এটা শুকিয়ে গেল। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা একটা অঙ্গ শুকানোর পূর্বেই আরেকটা অঙ্গ ধৌত করব, এটাও একটা সুন্নাত। তাহলে নাম্বার এক, লাস্ট, আমরা পর্বের শেষের দিকে যাচ্ছি। ফার্স্ট, প্রথম নাম্বার সুন্নাত হচ্ছে নিয়ত, দ্বিতীয় নাম্বার বিসমিল্লা পাঠ করা, তৃতীয় নাম্বার উভয় হাত কবজি সহ তিনবার ধৌত করা, চতুর্থ নাম্বার মিসওয়াক করা, পঞ্চম নাম্বার তিনবার কুলি করা, ষষ্ঠ নাম্বার রোজাদার না হলে গড়গড়া করা, সপ্তম নাম্বার তিনবার নাকে পানি দেওয়া, অষ্টম নাম্বার দাড়ি থাকলে দাড়ি খিলাল করা, নবম হাতের আঙ্গুল খিলাল করা, দশম নাম্বার পায়ের আঙ্গুল খিলাল করা, এগারোতম পরিপূর্ণ মাথা একবার মাসেহ করা, এরপর ১২ নম্বর কান মাসেহ করা, ১৩ নম্বর ফরজ উজুর ফরজগুলো ধারাবাহিকভাবে আদায় করা, ধারাবাহিকতার সাথে আদায় করা, প্রথমে মুখমণ্ডল, তারপর হাত, তারপর মাথা, তারপর পা। এরপর হচ্ছে একটা অঙ্গ শুকানোর আগে অন্য একটা অঙ্গ ধৌত করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ এবং সুন্নাত ঠিকমতো আদায় করার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে সুন্নাত পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওযুর, সেই পদ্ধতিতে ওযু করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদ্রি চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নামাজ সম্পর্কিত অনেক বিধিবিধান আপনার আমার শিক্ষা অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।